লাগিয়ে দিলে তো। চলো দেখি বাবা, আমার মামনি জেগে গেছে, খিদে লেগেছে মামনি, এসো কোলে এসো। এক্ষুনি কেটি মামনির জন্য দুধ তৈরি করে দিচ্ছি, না হলে ঘর তোলপাড় করে দেবে। শো মা একটু শো, এক্ষুনি আসছি।
বাবা কিসের গন্ধ আসছে?
গন্ধ? ওহো সর্বনাশ, রান্না পুড়ে গেছে।
এই নাও বাবা।
ধন্যবাদ। কয়লা হয়ে গেছে
বাবা, আমাদের খাবার পুড়ে গেছে।
এটা তোমার তখনকার খেলার ফল, পুড়ে গেছে, খেয়ে এবার।
বাবা আর কোনো খাবার নাই?
দেখছো না পুড়ে গেছে? দেখি ওর দুধটা আগে তৈরি করি। কোথায় গেল
বাবা? আমার খিদে লেগেছে।
আমারও লেগেছে, দাঁত কামড়ে রাখো। ম্যাসটা যে কোথায় রেখেছে?
ধরো বাবা।
কি করে যে জ্বালাবো
বাবা, প্রসাব লেগেছে।
একটুখানি চেপে রাখো
না, ও খুব লেগেছে বাবা।
দেখছো না কাজ করছি, ধৈর্য ধরো।
পারছি না।
থামো না, মরে তো যাবে না।
ওই বাবা ওই,
কোথায় যে রেখেছে কিচ্ছু পাওয়া যাচ্ছে না খুঁজে। সম্ভব কই? কোনোটাই তো পাচ্ছি না।
কলিং বেল বাজছে বাবা, বোধহয় মা এসেছে। মা এসেছে।
গায়ে দাও, ঠান্ডা লাগবে।
বাবা আমার মা এলো না কেন
জানি না। দৌড়ে যাও, দৌড়ে যাও,
জলদি এসো,
যাও।
বাবা ডিম মাত্র দুটো আছে।
রুটি আছে?
রুটি?
হ্যাঁ।
আচ্ছা দেখি।
কি হলো, রুটি আছে কি না?
রুটি আছে বাবা।
খুব খিদে পেয়েছে তাই না বাবা?
জি হ্যাঁ।
তুমি কেটিকে দুধ খাওয়াতে পারবে?
পারবো বাবা।
এদিকে এসো, এসো দেখি না। তুমি তোমার বোনকে দুধ খাওয়াতে থাকো, আমি খাবার তৈরি করে নিয়ে আসছি, আমরা দুজনে একসাথে বসে মজা করে খাবো। হ্যাঁ তবে কথা হলো, রুটি খেয়ে পেট ভরিয়ে ফেলো না বাবা। হ্যাঁ
ঠিক আছে বাবা, নাও ধরো খাও তো দেখি।
Ha ha ha!
আমার মাকে চাই বাবা।
বাবা আজ রাতে ঘুমাচ্ছ না কেন? আমার রুমে যাও, অ্যালবাম হাতে নিয়ে তোমার দাদি ফুপুর ছবি দেখতে থাকো। ও ঘরে যখন যাবো একে একে সবগুলো আমাকে দেখাবে, ঠিক আছে? যাও বাবা।
আমার মামা, আমার ফুপু, আমার নানি, এটা আমি নিজে, এই যে আমার মায়ের ছবি।
আপনি কি নিশ্চিত যে বাচ্চাদের লালন পালন করতে পারবেন?
হ্যাঁ আমি তো, এক মিনিট প্লিজ। এই বিষয়ে আমরা একমত হয়েছি, সম্মতিপত্র এ লিখেছে এবং দস্তখত করেছে, সাক্ষী উপস্থিত আছে, এই নিন।
ঠিক আছে, এসব সত্ত্বেও শেষবারের মতো আমি আপনাদের দুজনকেই উপদেশ দিচ্ছি, সন্তানদের দিকে তাকান, এসব মনোমালিন্য ভুলে গিয়ে ঘরে ফিরে যান।
এতদিন যে সাথে সংসার করেছি অনেক হয়েছে, সারা জীবন পস্তাতে হচ্ছে, আর ভোগান্তির দরকার।
ভোগান্তিরা কি দেখেছে এসে? আরো ভোগান্তি তোমার হবে দেখো, এরপর আর ফিরে আসার উপায়ও থাকবে না।
যদি ফিরে আসতেই চাইতাম তালাক দিতাম না।
আমি তোমাকে তালাক দিচ্ছি এটা মনে রেখো।
তুমি না, বরং আমি তোমার হাত থেকে মুক্তি পাচ্ছি।
জলদি করো, লজ্জা পাওয়ার আগেই তুমি এখানে দস্তখত করো।
দাও এক্ষুনি দিয়ে দিচ্ছি, তেলে পানিতে মিশখানা যেমনি তেমনি তোমার সঙ্গে সংসার করা অসম্ভব।
ফিরে আসলে আর জায়গা পাবে না, এটা নিশ্চিত থেকো।
আহারে, তোমার সে হাজতখানে ফিরে যেতে আমার কলজে ফেটে যাচ্ছে।
ঠিক আছে, দেখবো।
আমিও দেখবো। ভাইজান, খোদার কসম দিয়ে বলছি, হার্ট ফেল করার আগে আমাকে এর হাত থেকে বাঁচানো।
দুঃখিত, ঠিক আছে, দস্তখত দিন।
নাস্তা খাচ্ছ না যে?
ড্রেস পরে নিয়ে এক্ষুনি আসছি।
আসসালামালাইকুম। ওয়ালাইকুম। মনে হয় শক্ত হয়ে গেছে।
ওটা যদি মধু না হয় তাহলে রেখে দাও ফরিদার জন্য।
বা তুমি কি চাও অফিসে না খেয়ে চলে যেতে? এছাড়া বর্তমানে তার যে মনের অবস্থা তাতে মনে হয় না সে এসব কিছু মুখে দেবে, সব যেন তার মন থেকে উঠে গেছে। যেন মনে হয় তার কোনো পেটই নাই।
সে এখনো জাগেনি?
না, দুপুর পর্যন্ত ঘুমিয়ে নিক মেয়েটি, সব কিছু থেকে মুক্ত হয়েছে। না ঘর ধোয়া মোছার ঝগড়া আছে, না রান্না বান্নার চিন্তা, বাচ্চাগুলো নিয়ে যে তাকে কষ্ট দেবে।
সত্যি বলছি, আমি যদি তার জায়গা হতাম এই কাজই করতাম। নুনটা দা, যদি বুদ্ধি থাকে সাত দিন একেবারে নড়াচড়া না করে বিশ্রাম নেয় উচিত হবে। তাকে দেখছো কি, বোকাটা ওই অশান্তির ঘরে কি কষ্টটা করেছে, হাতি হয়ে ঢুকে চামচিকে হয়ে বেরিয়েছে। কি হলো,
কেন এমন করছো? নাও,
এবার কার পিছনে লেগেছো?
কি বললে?
যা খাচ্ছ খাও, বড়দের কথার মধ্যে নাক গলিও না।
কানের দোষ, আমি কি করব, কানে আসছে।
কানে তুলো দাও।
না, দেরি হয়ে যাবে।
কয়েকটা রুটি দিদি, পথে খেয়ে নিও।
না, খেলা আছে, পেট ভারী করতে চাই না। খোদা হাফেজ।
দেখেছো, খেলার নেশাতে ছেলেটা একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে।
আবার কোনো খবর আসেনি?
না, মনে হয় রাগ করেছে। যখন থেকে মেয়েটা ঘরে ফিরে এলো, তখন থেকেই তার কলজেটা যেন একেবারে পুড়ে যাচ্ছে।
পাতলা কুকুরের সাথে বন্ধুত্ব।
ঠিকই বলেছো।
আল্লাহর কাছে শুকর করা উচিত যে সে নিজেকে মুক্ত করতে পেরেছে। এখন থেকে সে বুঝতে পারবে জীবনে মানেটা কি। যখনই তার বাসায় গিয়েছি, তখন উপরটা ফিটফাট থাকলো, ভিতরটা ফাঁপা দেখেছি, ফ্রিজটা সবসময় খালি ছিল। আচ্ছা, এই কয় পয়সা বেতনে সিগারেট হয় না, কি করে জীবন চলে?
এসব বলো না, আমার অন্তরে জ্বালা বাড়িও না।
আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যখনই ওর কথা ভাবি মনটা কেঁদে ওঠে। হাজার হলেও সে আমার বোন তো।
সেটা আমি জানি মা।
জেলখানার সেলের মতো ওদের ছোট্ট ঘরটিতে খাওয়া পড়ার ব্যাপারে এত কষ্ট পেয়েছে যে অল্প বয়সে বুড়িয়ে গেছে, অথচ তার বয়স খুব একটা হয়নি, 30-এর উপর না।
কি বলছো তুমি, তোমার মাথা ঠিক আছে তো? এখনো তো 25 বছরও হয়নি ওর। তোমার বাবার খাতায় লিখে রেখেছে, এনে দেখাবো তোমাকে। মা, তুমি এত তাড়াতাড়ি উঠলে কেন? যদি দুপুর পর্যন্ত ঘুমোতে, তবু তোমার জন্য চা তৈরি থাকতো।
না মা, এ অফিস করতে গেলে অনেক সময় লাগবে মা। এই দিনগুলোর কদর বোঝো, বেশ করে ঘুমিয়ে নাও এবং নিজের প্রতি যত্ন নাও, যেন সেই বন্দিখানার কষ্ট পুষিয়ে যায়।
আচ্ছা বলো তো দেখি, গত রাতে আরামে এবং মন ভরে ঘুমোতে পেরেছো তো?
মানে মানে আবার কি, বর্তমানে তোমার চিন্তা ভাবনা দায়িত্ব কিছু নাই, কেন তুমি মন ভরে ঘুমাবে না?
ও তো ঠিকই বলেছে মা।
কি বলবো, ইচ্ছে ছিল যেহেতু কোনো চিন্তা ভাবনা নেই, বালিশে মাথা রাখার সাথে সাথেই যেন ঘুমিয়ে পাথর হয়ে যায়। কিন্তু ভোর পর্যন্ত যতবারই চোখ লেগে এসেছে, ততবারই আমার বাচ্চাদের চেহারা ভেসে উঠেছে, তারা আমার জন্য কাঁদছে।
পরে বলো না আবার খিদে লেগেছে।
মামুনি কবে আসবে?
হ্যাঁ আসবে।
মামুনি এসেছে বাবা।
কোথায় যাচ্ছো, ঠান্ডা লাগবে, দাঁড়াও। বলো তো মামা, তোমার জন্য কি এনেছি?
এক্ষুনি বলে দিচ্ছি, বেলুন। তোমাকে ধন্যবাদ মামা।
দুষ্টু কোথাকার। আসসালামু
আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো, ভালো তো?
আপনার দোয়া।
এসো হাত দাও। ওনার অবস্থা?
কার?
তোমার বাবার।
জানি না।
হ্যাঁ,
তবে গত রাতে বাসায় ফেরেনি।
কেন?
মনে হয় মায়ের সাথে রাগ করেছে। এইভাবে যেন চাপ দিও না, পেটে যাবে।
জিজ্ঞেস করছি কি নিয়ে রাগ করেছে?
ওই সেই ঘটনা নিয়ে। না, আব্বা আমার মতোই রাজি ছিলেন না যে ফরিদাপা তালাক নেই।
মামা জান, আমার মামুনি কোথায়?
যদি ওটা ধরতে পারো তাহলে মামা তোমার জন্য আর একটা কিনে আনবো।
এই তো ধরে ফেললাম, এক্ষুনি ধরে ফেলবো।
আহা, তাড়াতাড়ি করে ধরো, ধরো তাড়াতাড়ি, বোকা কোথাকার।
মামা সাবধান, ফেটে যেন না যায়।
না না, ফাটবে না, ধরো এটা, সাবাস, আরেকবার।
এটা কি 18 ক্যারেটের? কেনার রসিদ আছে?
আছে।
হ্যাঁ,
আমি ধরতে পারছো না মামা?
এক্ষুনি ধরছি।
ঠিক আছে আমি ধরছি, দেখো।
ঠিক আছে মামা, তোমার জন্য আর চকলেট কিনবো না।
মিচি মিচি বলেছি মামা, যান নাও।
অনেক ধন্যবাদ মামা, পেটটা যে
নাও মামা, খাও
না মামা, এমনি দুষ্টুমি করছিলাম।
আমি খুব খুশি তাকে একটু আনন্দ দিতে পেরেছো।
আব্বাজান, কেটির জন্য কি এনেছো?
হা হা, এক প্যাকেট দুধ এনেছি যেন পেট ভরে খায় আর কান্নাকাটি না করে। আমার মায়ের দিকে তাকাও, বড় হয়ে উঠেছে। নাও এটা তোমার জন্য, ধরো। চমৎকার বাবা, কষ্ট দেয়নি তো তোমাকে?
না,
দুপুরের খাবার একসাথেই খাবো, কি বলো?
খাবার কি আছে?
কি বলবো আমিও জানি না, শেষ পর্যন্ত ঝোলবা তরকারি যা হোক একটা কিছু রাখবো, এতে কিছু মনে নেবে না তো?
না, বলেছি খেলতে যাচ্ছি।
তোমার মাকে বলেছো?
সবাইকে।
এখানে আসবে এ কথা বলেছো?
না, তবে এমন ভাবে বলেছি যে দুপুরে খাবার খেতে ঘরে না ফিরলো তারা চিন্তা করবে না।
এসো কেটি, এসো
এসো।
দেখি শরৎ, এসো মামা কোলে আসো। দেখি দেখি মামাকে ধরতে পারো নাকি, ধরো তো। পারলে না। তোমার খবর কি?
কোথায় যা আছে খুঁজেই পাচ্ছি না। হলদি কোথায় রেখেছো পরিদা? আচ্ছা বলো তো, যদি হলদি না থাকে তাহলে কি দিলে এই তরকারিতে এই একই স্বাদ পাওয়া যাবে?
এই সমস্ত রান্নাবান্নার কাজ মেয়েদেরই, আসলে আমি ঠিক এই সমস্ত বুঝি না।
ও,
যদি চুলোর উপর আরো রাখো তাহলে পুড়ে কয়লা হয়ে যাবে যে।
বাবা, আবারও খাবার পুড়ে গেছে।
দাও দেখি আমাকে।
কোথায় যে রাখলো কিচ্ছু খুঁজে পাওয়ার উপায় নেই, কিচ্ছু খুঁজে পাচ্ছি না, সবকিছু এলোমেলো করে রেখে গেছে।
আম্মা জান, আমার বন্দুক কই?
আমার কবরে। আমি কি জানি এটা বলার সময় পেলে না তুমি? রাখো দেখি, আমার কাজটাও কি শেষ করতে দেবে না?
মোজাতে দেখছি একটা।
না সাহেব, আরেকটাও আছে, যেরকম সাহেবের দুটো পা আছে।
না দেখে বললেই হলো, যদি আরেকটা থেকে থাকে তাহলে কই?
তুমি চিল্লাচ্ছো কেন?
আমি চিল্লালাম কখন?
না চিল্লিয়ে খুঁজে দেখো কোথায় আছে।
হাজার বার উল্টিয়ে পাল্টিয়ে দেখেছি, প্রতিদিন ঘরে ফিরে এখানেই তো রাখি, কিন্তু নেই, হারিয়ে গেছে।
যদি ওখানে রেখে থাকো তাহলে অবশ্যই ওখানে আছে, ভালো করে খুঁজে দেখো, ঠিকই সেখানে পাবে।
অনেক তো খুঁজলাম, নেই এখানে। উঁটো তার বোঝা সহ হারিয়ে যায় বেগম।
তোমার অলসতাই এর জন্য দায়ী সাহেব, আর বাড়ি তো তোমারই, আমার না। এই জঞ্জল কোথাকার, আমাকে জ্বালিয়ে মারলো।
বাচ্চার উপর তেজ দেখাচ্ছ কেন?
এটা তোমার ব্যাপার না।
তাহলে কার ব্যাপার? এই শয়তানটার উপর আল্লাহর লানত পড়ুক, একটা দাওয়াতে যাব কিন্তু তার আগে সব তালগোল পাকিয়ে দিচ্ছে।
আমার বন্দুক।
এসো এসো, তোমার বন্দুক খুঁজে দিচ্ছি, ওঠো। কমপক্ষে আমার জামাটা তো ইস্ত্রি করে দাও, জানা পরে যেতে পারি।
তোমার মতো লোকের ইস্ত্রি করার জামার দরকারটা কি?
একটা মোজার ইস্ত্রি ছাড়া জামা গায়ে দিয়ে কি কোনো দাওয়াতে যাওয়া যায়?
এ তোমার জামা আমি ইস্ত্রি করবো নাকি?
কি বললে? যদি সব কাজ আমাকেই করতে হয় তাহলে বলুন ম্যাডাম, আপনি এখানে কি জন্য আছেন? হ্যাঁ, মনে হয় কাল থেকে ঘর ঝাড়ুটাও আমাকেই দিতে হবে। হ্যাঁ,
ছাচ্ছা করছো জি, দাসী পেয়েছো নাকি?
না।
তুমি কি মনে করো বাচ্চা দুটোর ঝামেলা নিয়েও আমি তোমার জামা ইস্ত্রি করে দেবো?
ওরে বাবা, তুমি সত্যি পাথরের চেয়েও শক্ত।
হে, তুমি কি মনে করো বাচ্চা দুটোকে ফেলে রেখে জামা ইস্ত্রি করবো? আমি কি তোমার চাকরানি নাকি?
আমি কি তোমার চাকর নাকি? মা চারটে সন্তান মানুষ করেছে, তার কোনো দাসী ছিল না।
বাবার দাস দাসী না থাকলেও তোমার মতো তার গলায় এতখানি জোর ছিল না।
যেভাবে তুমি আমার মুখে মুখে তর্ক করছো, খোদার কসম অন্য কেউ হলে এক্ষুনি তোমার মাথাটা গুঁড়িয়ে দেব।
দেখলে তো শেষ পর্যন্ত বেলুনটা ফাটিয়ে ফেললে।
তুমি আমার বেলুন ফাটিয়েছো, এখন আমাকে তোমার পিঠে নিতে হবে। মামা তাড়াতাড়ি করো।
দেখেছো এটা কি করেছো?
তুমি তো ফাটিয়েছো। মামা জান, আমরা কি মামুনির কাছে যাচ্ছি?
আমরা দুপুরে খাবার খেতে যাচ্ছি, ওটা এখন পাওয়া যায়নি।
এত জিনিস জড়ো হয়েছে যে কোনো কিছু খুঁজে পাওয়া মুশকিল। এটা পরে নাও, আমি আসছি।
হুম, নামো দেখি। আহা, এসো।
তুমি তোমার বোনের বাসায় গিয়েছিলে।
ফরিদা কোথায়? হ্যাঁ,
সে সেলাই ক্লাসে ভর্তি হতে গেছে।
মানুষ চেহারের কোনো খবর আছে কি?
আমি চাই 100 বছর তার কোনো খবর না আসুক, মরুক গে যাক, আমার কি? তার খবর রাখার দায়িত্ব কি আমার, যে আমার দিকে ওরকম বড় বড় চোখ করে তাকাচ্ছ?
কি বলবো, আমি জানি তুমি ওই মেয়েটার বিচ্ছেদ ঘটিয়েছো, এখানে এনে রেখেছো ঠিক ওর বড় বোনের মতোই অবস্থা করতে।
মনে হচ্ছে সব দোষ একা তুমি আমার ঘাড়ে চাপাতে চাচ্ছ।
লজ্জা করে না? কে তাকে বাধ্য করেছে তালাক নিতে, আমি না তুমি?
বা তুমি কি মনে করো ওই ছেলেটা আমার কোল যে টুকরার পর যত অত্যাচারী চালাক আমি বোবা হয়ে থাকবো, কিছুই কি বলবো না?
তোমার কোল যে টুকরার পর কি কি অত্যাচার হয়েছে বলো দেখি, একটা অন্তত শুনে রাখি।
তোমাকে বুঝিয়ে বলার মতো ধৈর্য আমার নেই। তা না হলে একটা একটা করে তার অপকর্মের কথা বলে যেতাম, সব শুনে তুমি হয়ে থাকতে হ।
কার অপকর্মের অন্তত পক্ষে একটা বলো দেখি, শুনে আমার মুখ হাঁ হয়ে যায় কিনা দেখি। হ্যাঁ,
তোমার যদি বিবেকী থাকতো তাহলে প্রথম যেদিন আমার মেয়েটার উপর হাত তুলেছিল সেদিনই তোমার উচিত ছিল তাকে এমন আঘাত করা যাতে তার মগজটা। চুপ করে থাকো, আমার মুখ খুলিয়েও না বলছি, এসব কথা ছাড়ো তো।
একবার হাত ওঠানোর কারণে কি বিচ্ছেদ?
না সাহেব, সংসার খরচ না দেয়া, খারাপ ব্যবহার করা, নিজের একটা বাড়ি না থাকা।
এতক্ষণ তুমি যেসব কথা বললে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে এই সমস্ত ঘটনা ঘটা তো স্বাভাবিক, তখনই তাদের মধ্যে দা কুড়োল সম্পর্ক, আবার পরক্ষণই মধুমিলনের বাঁশি বাজে। আমাদের সেখানে উস্কানি দিতে যাওয়ার দরকারটা কি?
ফের শুরু করেছো? কসম খেয়ে বলছি, যেটা গত হয়ে গেছে সেটা নিয়ে আর বাড়াবাড়ি করো না।
ও তো ঠিকই বলেছে।
আসসালামু আলাইকুম।
ভর্তি হয়েছে কি?
হ্যাঁ, অনেক কষ্টের পর।
বাহ, পয়সাও দেবো আবার কষ্টও করতে হবে?
তারা বলছিল বছরের মাঝখানে, এখন অসম্ভব। তারপর বলল এটা করো ওটা করো, অনেক তর্কের পর বিরক্ত হয়ে আমার নাম তালিকাভুক্ত করলো।
তাই নাকি?
হ্যাঁ,
ঝামেলা গেছে। কবে থেকে ক্লাস শুরু হবে?
আজ বিকেল থেকে।
খুব ভালো। তোমার বগলে নিচ্ছে ওটা কি?
ও, এটা একটা কাপড়, আসার পথে কিনে এনেছি, অবসর সময় এটা দিয়ে আমার জন্য কিছু একটা তৈরি করব।
কত করে মিটার?
অনেক দামাদামির পর 55.5 রিয়াল দিয়ে কিনেছি।
আবার 5 রিয়াল কি জন্য?
কে জানি, তারা বললো 5 রিয়ালই নাকি তাদের লাভ।
হ্যাঁ, ওটা তার বাপের সদকা, কুচকে যাবে না তো?
মনে হয় না।
খোদা তোমার ভালো করুন। ফরিদা
জি,
তোমার খাবার চুলুর উপরে, তোমার সবজি আর দই আছে ফ্রিজে। শোনো
জি মা,
এক কাপ চা বানাও তো, ক্লান্তিতে শরীর ভেঙে আসছে।
ঠিক আছে মা।
ক্লাসে গিয়ে কি হবে?
দর্জি হবে,
এটাও তো অনেক কাজের একটা। কেউ কেউ লোক মাটা এইভাবে ঘুরিয়ে মুখে দেয়। দুটো বাচ্চাকে ফেলে রেখে এখন সে যাবে সেলাইয়ের ক্লাসে।
ওয়া, সেলাই শিখে কি খারাপ কাজ নাকি?
হায় রে, কুমারী থাকাকালীন সমাজে তখন তার এই বুদ্ধিটা হতো।
এখনো দেরি হয়নি।
বেগম, তোমার খামখেয়ালি বন্ধ করো, মেয়েটাকে তার নিজের সংসারে ফিরে যেতে দাও। জামাইয়ের হাজার দোষ দেখেও মানুষ মুখ খোলে না, কেন খামাখা বিনা কারণে একটা সুন্দরী বিনয়ী যুবককে মেয়ের চোখের আড়াল করলে? ঘরে ঘরে খবরটা পৌঁছে গিয়েছে।
ভুল করেছি কিনা ঠিক করেছি পরে বোঝা যাবে। হায় আল্লাহ, লোকটা কি নিজে কি করব?
খোদাও তোমাকে ছাড়বে না। জানি না আল্লাহর ওই বান্দা ছোট্ট দুটো মাসুম বাচ্চা নিয়ে একাকি কি কষ্ট করেই না দিন কাটাচ্ছে।
তুমি খেলছো খেলো, তোমার বোনকে খাওয়াচ্ছি দেখছো না? খোলো মামনি, মুখ খোলো, আর একটু আছে, মুখ খোলো, এই হয়ে গেছে। কি হলো?
খুব জোর পেশাব লেগেছে বাবা।
হাতাটক দেখলেই তোমার পেশাব লাগে, ধিক্কারে জীবনে। দৌড়ে যাও, আমি আসছি, দৌড়াও। না মামনি খাও। বাবা তুমি তো এখন বড় হয়ে গেছো, পেশাব করা হয়ে গেলে আমাকে ডাকবে কেমন?
বাবা
আবারও বাবা, তুমি দেখছো না তোমার বোনকে খাওয়াচ্ছি। মুখ খুলো মা, আর একটু খাও। মামনি তোমার শরীর এত গরম কেন? তুমি অসুস্থ হলে আমি একা মানুষ কি বিপদে না পড়বো?
বাবা তাড়াতাড়ি এসো।
আসছি। কি দুর্বিষহ জীবন আমার, খোদা নারী কি না করতে পারে।
বাবা জলদি এসো বাবা।
চিন্তার কিছু নেই, কিছু হয়নি, হঠাৎ মনটা ভালো লাগছে না।
তুমি যদি ঘরেই সেলাইয়ের কাজ করবে তাহলে ক্লাসে যাবার দরকার কি?
যাই, ব্যস্ত থাকার জন্য এই দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে জানতেই পারছি না।
এটা তো সন্তান পালনের সময়, স্বামীর কাছে থাকার সময়।
কিছুই হয়নি, খামাখা থেকে আশকারা দিও না, এটা ক্লান্তির কারণে হচ্ছে।
ডাক্তার এসেছেন।
আমার মেয়েটা ওই বদ্ধ খাঁচায় থেকে যতটুকু ক্লান্ত হয়েছে তা এখন তার পুষিয়ে নেওয়া দরকার। সেই বদমাইশটির জীবনটাকে এমন করেছে যে বাপের বাড়িতে এসেও তার নিস্তার নেই।
ওখানে তাকে এমন দাসীর মতো খাটিয়েছে যে এখানে এসেও সে কাজ ছাড়তে পারছে না।
তোমার বোন ঠিকই বলেছে, দিন কি চলে যাচ্ছে যে তোমার এখনই লেগে যেতে হবে জামা সেলাই করতে। ওঠো মামনি আমার, ওঠো, চলো ঘরে গিয়ে টেলিভিশন দেখি গে।
আপনারা যান, আমি সব গুছিয়ে আসছি।
এরা চিন্তা করছে এক, আর আপা চিন্তা করছে অন্য।
সবকিছুই বলা হচ্ছে আসল কথা ছাড়া। আল্লাহই জানে তোমার অবস্থা কি যাচ্ছে। বাচ্চাদের থেকে দূরে, স্বামী থেকে দূরে, সংসার থেকে দূরে, এরা সব একঘেয়েমি কথা বলছে।
আপনি যান বাবা, আমি আসছি।
বাচ্চাদের কথা মনে পড়ে খুব খারাপ লাগছে, তাই না?
জেনে রাখো তোমার স্বামীও তোমার মতোই কষ্ট পাচ্ছে।
শুয়ে থাকো মামনি, শুয়ে থাকো। তোমার বোনের দিকে খেয়াল রেখো, আমি আসছি।
বাবা আমি তোমার সঙ্গে যাব বাবা।
তোমার জ্বালায় আর বাঁচি না, সব কাজেই তুমি বাধা দাও। কই হাত দাও দেখি, গায়ে দাও, আরো হাত দাও, দেরি হয়ে যাচ্ছে, চলো যাই। ঠিক আছে চলো। তুমি এখানে থাকো। হ্যাঁ
দাওয়াত খেতে যাচ্ছি তো।
বেগম, দাওয়াতের কথা ছাড়ো, প্রতিবেশীর বিপদে সাহায্য করা কর্তব্য। মেয়েটাকে নিয়ে এসো, আমরা অপেক্ষা করছি।
বোনটি আমার, আল্লাহ তোমাকে ভালো করে দেবেন। কেঁদো না, ভালো হয়ে যাবে। মাশাআল্লাহ, এই তো সোনামণিটা।
হে খোদা, আমি এখন কি করব?
আহা, অত অস্থিরই বলে চলবে কি করে? হ্যাঁ, মনে করেছে তুমি একাই বাবা হয়েছো, আমিও সন্তান বড় করেছি। এরকম বিপদ আপদ সবারই আসে, এত তো দুনিয়া লটপালট হয়ে যায়নি।
কয়েকদিন আগে হলেও কোনো অসুবিধা হতো না, কিন্তু এত সব ভয়ের কারণ হলো খোদা না কারুক বাচ্চার যদি কিছু হয় তাহলে আমার শ্বশুর পক্ষ আমার কবর খুঁড়ে হলো প্রতিশোধ নেবে।
এমন তো কিছু হয়নি যে তুমি এভাবে নিজেকে শেষ করে দিতে চাচ্ছ। ডাক্তারও বলেছে তেমন মারাত্মক কিছু নয়, এখানে বসে বিশ্রাম নাও।
খোদা করুন বাচ্চাটা সুস্থ হোক।
শুয়ে পড়ো।
সত্যি বাপ মা হওয়া কঠিন।
আমাকে দাও।
আল্লাহ শুকর, তার অবস্থা অনেকটা ভালো। ডাক্তার বলেছেন এক ঘন্টা পর বাসায় নিয়ে যেতে।
আল্লাহর হাজার শুকর।
দেখলে তো বাবা,
এখন দুশ্চিন্তা মুক্ত হতে পারো, তোমার মেয়ের অবস্থা খুবই ভালো। ঘুমাও বোন, ঘুমাও।
চিন্তা করছো?
হ্যাঁ
হ্যাঁ, আমি জানি তোমার মনের অবস্থা। এইটাই তো জীবন, একবার দুঃখ একবার সুখ, এভাবেই তো জীবনের সমতা রক্ষা হয়।
বর্তমানে আমার সবটুকুই দুঃখের, আমার সব কাজই যেন মুখ থুবড়ে পড়ছে, আর তো সহ্য হচ্ছে না।
যদি ধৈর্য ধরতে পারো তাহলে বিপদ কেটে যাবে ইনশাল্লাহ।
আর কত
এ কি বলছো, এই বয়সে যদি তোমার স্ত্রীর সঙ্গে বনিবনা না হয় এতে যদি তুমি ভয় পেয়ে যাও।
ভয় পাবে কেন? স্ত্রী এবং দুটো বাচ্চা যার, তার ভয় পাবার প্রশ্নই আসে না। এদের ভাগ্যে কি আছে? এই অবুধ শিশুদেরকে বড় করতে হবে, লেখাপড়া শেখাতে হবে, এ সমস্ত দায়িত্ব এখন কে নেবে?
এই বান্দার ঘাড়েই পড়বে আর কি।
কি প্ল্যান করেছো?
কি করা উচিত বলে আপনি মনে করেন?
যাই বলো, ব্যবস্থাটা একটা করতেই হবে। ওই বাচ্চা দুটো তোমাকে যেভাবে আটকে রেখেছে তাতে এভাবে তোমার বেখেয়াল থাকাটা ঠিক হবে না।
খোদার কসম আমি চিন্তাই করতে পারিনি এভাবে আটকে যাব।
জানি, সত্যি কথা বলতে কি তুমি বুঝতেই পারোনি কখন এবং কিভাবে বাচ্চারা এত বড় হয়েছে।
হ্যাঁ, আপনি একেবারে ঠিক কথাই বলেছেন, আসলে বুঝতেই পারিনি কবে এরা বড় হয়েছে।
এই জন্যই পারোনি যে ঝক্কি ঝামেলা সব অন্য একজনের ঘাড়ে ছিল, ফরিদা খানমের।
আচ্ছা, তোমার স্ত্রীকে আবার ফিরিয়ে আনার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করেছো কি?
তার কথা বলবেন না।
থামো, আগে আমার কথা শেষ হোক, তারপরে তুমি কথা বলো।
মাফ করবেন, বর্তমানে আমার চিন্তা এটাই যে কোনো একটা কাজে নিজেকে জড়িয়ে ফেলা।
কাজ তো অনেক পাবে, কিন্তু আমার কথা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। এদের দায়িত্ব কে নেবে?
আসলে আমি এখন চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আছি।
আচ্ছা, কিছুদিন এদেরকে তোমার মায়ের কাছে রেখে আসছো না কেন?
চাচ্ছি তো, কিন্তু আমার মন সায় দিচ্ছে না।
কিন্তু কেন?
আসলে আমার মা আমাদের বিচ্ছেদের খবর জানেন না।
অর্থাৎ এই সময়ের মধ্যে তোমার মা জানেনই না তোমার মাথার উপর কত বড় বিপদ?
মহিলাদের কথা মতো চললে শেষে পরিণতি এমনই হয়। আমার স্ত্রী বলতো মায়ের সঙ্গে সম্পর্ক রাখলে সুখ হবে না। আমিও আমার স্ত্রীর কথা মতো মায়ের সঙ্গে সম্পর্ক রাখিনি, কিন্তু এটা উচিত হয়নি।
এটা ঠিকই যে এটা করা তোমার মোটেও উচিত হয়নি।
হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। কিন্তু সে সময় জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমার বিবেচনায় যা এসেছে অথবা আমার স্ত্রী যা বলেছে তাই করেছি।
মনে কিছু নিও না, আমার মনে হয় তোমরা দুজনেই ভুল করেছো। ফরিদাও এসব কথা বলে ভুল করেছে, তুমিও ভুল করেছো তার কথা শুনে তোমার মায়ের কাছে যাওনি।
আপনার কথাই ঠিক, এজন্য আমিও লজ্জা পাচ্ছি, মায়ের সামনে গিয়ে কি করে মুখ দেখাবো বুঝতে পারছি না।
মায়েদের মন তোমরা চিনতে পারোনি, তারা এতই ক্ষমাশীল যে অন্য কারো কাছে তা পাবে না।
আমার মনে হয় এটা অতখানি গুরুত্বপূর্ণ নয়। প্রথম কাজ হলো তোমার একটা আয়ের পথ বের করা।
প্রথম পদক্ষেপ হলো বাচ্চাদেরকে তোমার মায়ের কাছে রেখে আসা।
দ্বিতীয় পদক্ষেপ হলো ভেবে দেখো কোন কাজটা তোমার জন্য সহজ।
যে কোনো কাজ, এমনকি বোঝা টানতেও রাজি আছি।
চিন্তা করো না, তুমি ভালো মানুষ, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে।
এই যে ফরিদা, দাঁড়াও, কথা শোনো।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, বহুদিন পর দেখা হলো, দিনকাল কেমন যাচ্ছে মা?
জি হ্যাঁ, আপনার তো মোটামুটি ভালোই।
বাচ্চারা কেমন আছে? এখন তাদের কাছ থেকে আসছো বুঝি?
জি না, তাদের কোনো খবর জানি না।
হায় আল্লাহ, একে বলছো তুমি? তোমার মুখ মলিন দেখে আমি তো মনে করলাম সেখান থেকে বুঝে আসছো।
সত্যি বলছি, তাদের কোনো খবর পাইনি।
এ কেমন কথা, একবারও তাদের কোনো খবর নিলে না?
সময় পাইনি যে যাবো।
বা, সময় পাওনি এটা আবার কি? ইদানিং আয়না থেকে তোমার চেহারা দেখেছিলে, তোমার চেহারাটা একেবারে বিচ্ছিরি হয়ে গেছে। এটা কি একটা কথা হলো যে এত ভালো স্বামী ফুলের মতো বাচ্চাদের উপেক্ষা করবে এবং নিজের চেহারা করবে এরকম মলিন?
খোদার হাত থেকে বাঁচাও।
শোনো শোনো মা, তোমার সময় না হলে আমি নিজেই একটা ব্যবস্থা করে দেবো যাতে তোমার সংসারে তুমি ফিরে যেতে পারো।
রোকেয়া খানম, আমার জীবন নিয়ে আমাকে ভাবতে দিন, আমি সিদ্ধান্ত নেব। খোদা হাফেজ আপনাকে।
ও আল্লাহ, তোমার মঙ্গল করুন।
না, কিছু হয়নি, কারোর প্রতি রাগও করিনি।
সে কি, কিছু একটা না ঘটলে কি আর চেহারা এমন হয়?
কিছুই হয়নি বলছি তো।
থামো, হয় কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, আর তা না হলে
বুঝতে পারছি না মানুষের কি কাজ নেই, চার চোখে দেখতে থাকে কে কোথায় যাচ্ছে আসছে কি করছে।
কার কথা বলছো?
ওই রোকেয়া খানমের কথা বলছি, যেন মহল্লার দারোগা, একবার দেখা হলে জোঁকের মতো ধরে ছাড়তে চায় না।
সর্বনাশ করেছো, দেখেছো যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়?
বুঝলাম না, ভয়টা কিসের?
এক রাত ঘরে না আসলে প্রতিবেশীরা তাদের মুখ খোলার সুযোগ পেয়ে যায়।
গত রাতে আমি আশরাফি খালার বাসায় ছিলাম, এতে প্রতিবেশীদের কি, আমি কোথায় যাই বা কি করি?
তুমি কি শোনোনি যে মানুষের ঘরের দরজা বন্ধ করা যায়, কিন্তু ফালতু মানুষের মুখ বন্ধ করা যায় না?
মানুষের মুখ হয়তো বন্ধ করা যায় না, কিন্তু ফালতু মানুষের মুখ খুব বন্ধ করা যায়।
আরে কি হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে?
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। দুই বোনই মোরগ লড়াই শুরু করেছে যে, কি নিয়ে দুজনে ঝগড়া হচ্ছে? তুমি কি তাকে কিছু বলেছো নাকি?
আমি আমি শুধু বলেছি এই বয়সে রাতে বাইরে থাকাটা ঠিক নয়, এতে সে দেখলো তো।
গত রাতে সে কি তার খালার বাসায় ছিল না?
হুম, আমাকে তো তাই বললো।
খালার বাসায় রাতে থাকাটা কি দোষীর কিছু যে নিয়ে লোকের কানাকানি করবে?
ভাগ্যেশ ভালো লোকের সাথে কথা হয়েছে, কাওকাব খানুমের সাথে দেখা হলে মুহূর্তে সারা দুনিয়া খবরটা পৌঁছে যেত।
আমার মেয়ে সম্পর্কে তারা কিছু বললে ভুল করবে, খাঁটি সোনায় কোনো দাগ লাগে না।
এটা ঠিক কথা।
মাঝে মাঝে তোমার মাথা গরম হয়ে যায়, তুমি তোমার বোনের পক্ষে কথা না বলে ওদের পক্ষ নিয়ে কথা বলছো।
আমি ওদের হাজার জনের মোকাবেলাতেও আমার বোনের ক্ষতি হতে দিতে রাজি নই, কিন্তু বুঝতে পারছি না আমার বোন কেন উল্টো বুঝছে। ইদানিং কেন জানি তার মন মানসিকতা পাল্টে গেছে।
এটা ভুল ধারণা।
ভুল ধারণা? আমি তার বড় বোন হয়েও দেরি করে ঘরে ফিরতে কোনো মতেই সাহস করতে পারি না, সারা রাত বাড়ি ফিরবো না এটা তো ভাবতেই পারি।
তুমি জ্বলে মরছো কেন? মেয়েটা খালার বাড়িতে ছিল, এটাকে নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছ? তোমাদের জ্বালায় মরে গেলাম। কোথায় যাচ্ছ? এই মেয়ে, তোমাকেই বলছি, মনে হয় গত রাতে খালাতো বোনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে। তাকে তো এই ধরনের ব্যবহার করতে কখনো দেখিনি, দেখলে তো ঘরে ঢুকে কিভাবে দরজাটা বন্ধ করলো।
আমি কি জানি, সম্ভবত তোমার কথাই ঠিক, সেই হিংসুটে এবং স্বার্থপর খালাতো বোনটা কিছু বলে থাকতে পারে।
মা, আমি দুপুরে খেতে আসবো না।
বাহ, জুম্মার দিনে কোথায় যাচ্ছ? যাবার কোনো দরকার নেই,
এই জুম্মার দিনটাই তার একমাত্র ছুটি, ছেড়ে দাও, এদিক ওদিকে একটু ঘুরে আসো।
তুমিও দেখছি
ঘরে বসে থেকে লাভ কি, কোথাও ঘুরে আসো, যাও।
মা, আমি চললাম, খোদা হাফেজ।
দেখলে তো।
বাবা, আমরা কোথায় যাচ্ছি?
তোমার দাদির বাসায়। তুমি তোমার দাদিকে ভালোবাসো?
হুম।
দাদি যে তোমার জন্য গাড়ি কিনে দিয়েছিল মনে আছে?
ওই লাল গাড়িটার কথা বলছো তো?
হ্যাঁ, গাড়িটা কেনার দুদিন পরেই দরজাটা ভেঙে ফেলেছিল মনে আছে?
হুম।
দাঁড়াও দেখি ঘরে আছে কিনা।
একবার তো খোঁজও নাওনি, মরে গেছি না বেঁচে আছি। মানুষ সন্তান বড় করে এই পরিণতির জন্যে, এক অচেনা লোকের মতো ভেতরে আসছো না কেন? স্বাগতম জানাতে হবে নাকি? আরে কেয়ান জি, এসো আমার কলজের টুকরো, এসো এসো আমার কোলে। ওয়ালাইকুম সালাম। চলো ভাই ভেতরে চলো, আমার কলজের টুকরো, এসো চলো ভাই, আমার সোনামানিক। নামো ভাই, নামো তো দেখি একটু। মাশাআল্লাহ, কত বড় হয়ে গেছে, আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক। আচ্ছা ফরিদা কই?
মা, ফরিদা মারা গেছে।
হ্যাঁ, বাচ্চাটা একথা কি জন্য বলল?
কেমন বাবা, মানুষ কখনো এমন খারাপ কথা বলে না। হ্যাঁ, খুব ভালো ছেলে।
ফরিদা কি হয়েছে আমাকে খুলে বলো, সত্যি করে বলো আমাকে, আমি চিন্তায় পড়ে গেলাম। তোমার বাবার যে কি হয়েছে, কতদিন পর আমার সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু তার বুদ্ধি লোপ পেয়েছে।
তুমি মনে ভুল ধারণা এনো না মা।
মা ফরিদা নেই।
মা ফরিদা নেই মানে? হে আল্লাহ, যদি কিছু বলো দেখি কি ঘটেছে। তুমি কি চাও আমি দুঃখ পেয়ে মারা যাই?
কিছুদিন হলো বিচ্ছেদ ঘটেছে।
আমি মরে গেলেই হতো, কেন
আমি জানি না।
তাহলে তাহলে আর একটা কোথায়, কি যেন নাম রেখেছো তার, তোমার মেয়ের কথা বলছি,
কেটি।
কেটিকে প্রতিবেশীর বাড়িতে রেখেছি। ছবিটা এখান থেকে সরিয়ে ফেলাই ভালো মা।
বা আমি কে সামান্যতম আভাসও পেয়েছি তোমার মধ্যে কি কোনো মনুষ্যত্ব আছে? সেটা হলো গিয়ে তোমার বিয়ে, আর এটা হলো গিয়ে তোমার তালাক দেয়া।
বাবা, ওই যে আমার মায়ের ছবি, চেয়ে দেখো।
এসো চলো দেখি টিয়া পাখিটা খাঁচার মধ্যে কি করছে, দেখি, দেখো, চেয়ে দেখো, খুব সুন্দর, আদর করে খেতে দাও,
কাছে এসো,
হাত বাড়িয়ে দাও, দাও,
নাও, খাও, খাও।
এই সমস্ত অশান্তির আগুন তার সেই হিংসুটে বনটাই লাগিয়েছে,
খেতে চাচ্ছে, খাও, খাও।
বাইরে থেকে যদি ফু দিয়ে আনতে তাতে কলকের ছাইগুলি উড়ে যেত।
ফু দিয়েছি তো,
খুব সুন্দর বাবা।
তোমাদের সংসার সুখের হোক, প্রথম থেকে সে এটা চাইল।
মনে আছে মা বিয়ের দিন সে কেমন গোলমাল বাঁধিয়ে দিয়েছিল?
সে যেন রাগে একেবারে ফেটে পড়ছিল। আমাদের বাড়িতে পালকিতে করে আসার সময় কোনের সাথে তাকে কেন আসতে দেয়া হলো না?
তাকে তখন আসতে দিলে কি এমন ক্ষতি হতো মা?
সেদিন কোনের সঙ্গে একজন ভালো মহিলা এসেছিল, তাতেই এই অবস্থা। ওই হিংসুটে মেয়েটা আসলে তোমার অবস্থা কি হতো?
তুমি এমন ভাবে কথা বলছো যেন সে একটা বুড়ি পেতনি।
বাবা, নারীর বয়স যখন 30 পার হয়ে যায় তখন তো সে বুড়ি হয়ে যায়।
তাকে আসতে দেয়নি ভালোই করেছি, তা না হলে সে তখনই গোলমাল বাঁধিয়ে।
এরা যা বলছে সবটুকুই বাজে, সবই কুসংস্কার। বসো, সব বাজে কথা, শান্ত হয়ে বসো।
ভাইজান বলছে এসব বাজে কথা।
এই তোমাদের মতো মূর্খ যুবকরা এইসব কথা বিশ্বাস করো না বলেই বার বার তোমরা হোঁচট খাচ্ছ, দেখলে তো।
খেতে বলছো, ঠিক আছে।
কি ঠিক আছে? তোমার বউ তালাকের কথা বলছি, এই হোঁচট কেন খেয়েছো? ওই সব বিশ্বাস করো না বলেই তো, তবু বলছে এগুলো বাজে কথা।
মূল কারণ অন্য কিছু, সেটা শুধু আমিই জানি।
এর মূল কারণটা দুনিয়া সবাই জানে, ভাইজান এতই বিজ্ঞ যে মূল কারণটা আবিষ্কার করে ফেলেছে।
এভাবে তাকাচ্ছো কেন? সত্যি কথা শুনে রাগ করলে চলে না। তুমি যাই বলো না কেন, এই ঘটনার জন্য প্রকৃতপক্ষে তুমি নিজেই দায়ী। বিড়ালকে যদি প্রথম দিনেই বাসর ঘরে মেরে ফেলতে পারতে, তাহলে তোমার বউও তোমাকে দাম দিত, আর তোমার শ্বশুর পক্ষও তোমার জীবনে হস্তক্ষেপ করতে পারত না, আর তুমিও কোনোদিন এরকম দূর অবস্থার সম্মুখীন হতে না। ইস, কলকাতাতে আগুন ধরলো না তো ধরলোই না, নিয়ে যাও, আর ভাল লাগছে না।
মা, কলকের আগুনটা কি পাল্টিয়ে আনবো?
না, দরকার নেই, এটা তামাকও ভালো না, কয়লাও ভালো না, এখন আর হুক্কো টানার মতো ধৈর্য আমার নেই।
একটু পানি খেতে হবে।
কোথায় যাচ্ছ?
পানি খেতে যাচ্ছি।
শতবার বলেছি বউয়ের দিকে এমন ভাবে তাকাবে যেন সে থরথরিয়ে কাঁপে। চোখ ঘুরিয়ে দেখছো কি? প্রথমবার যখন সে রাগ করে বাপের বাড়ি যেতে চেয়েছিল, তখন যদি কঠিন ব্যবহার করতে, শক্ত হতে, তাহলে কোনো দিন আর সে অদ্ভুত দেখাতে পারতো না।
তোমার কাছে সব ধরনের রোগের একটাই মাত্র প্রেসক্রিপশন, ধরো আর মারো।
একমাত্র প্রেসক্রিপশন দ্বারাই সব রোগের চিকিৎসা হয়। কোথায় যাচ্ছ? চা দিচ্ছি তো।
কোথাও না, এই তো সিগারেট আনতে।
খোদা তোমার বাবাকে মাফ করুন, কবরে তার নূরের আলো জ্বলুক, তোমার বাবার ব্যক্তিত্বের এক কণাও তুমি পাওনি। একদিন দুপুরের খাবার পুড়িয়ে ফেলেছিলাম বলে তোমার বাবা পাতিলটা আমার মাথায় এমন জোরে মেরেছিল যা আমি তখন চোখে অন্ধকার দেখছিলাম, সেটাই যথেষ্ট ছিল। সে যতদিন জীবিত ছিল আমার হাত পা পুড়ে গেছে, তবু খাবার পুড়তে দেইনি।
মা, তুমি কি আমাকে কিছু বলতে দেবে, নাকি আমি মুখ খুললেই বাবার লাথি মারা এবং পাতিল ভাঙার কথা বলতে শুরু করে দেবে?
বা, কোনো কথা না বলে তখন থেকে শুধু সিগারেটই খেয়ে যাচ্ছো,
দেখেছো পুরো রুমটাতে কেমন ধোয়া হয়ে গেছে?
হলো তো, আর একটা কথাও বলো না মা, সব আজে বাজে কথা বাদ দাও তো দেখি, স্ত্রীর উপর হাত তোলাটা যে ভুল তা আমি দেখেছি, তাতে সে আমার থাকুক বা না থাকুক।
এটাই বলো যে তোমার সাহস নেই?
এর মধ্যে সাহস দেখানোর কি আছে?
এটা তো খুব খারাপ কথা।
ভালো খারাপ যাই হোক, যদিও দু একবার ফরিদার উপর আমি হাত উঠিয়েছি, তবে তা ছিল সম্পূর্ণরূপে তোমাদের উস্কানিতেই।
বাহ, আর কি বলবে, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাচ্ছ?
এটা সত্যি তোমাদের কথার প্রভাব আমার উপর পড়েছিল, কিন্তু দেখছো তো পিটুনির ফলে উপকার তো হয়নি, বরং অপকারই হয়েছে। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে।
বোধহয় এমন ভাবে মেরেছো যে সে ব্যথাই পায়নি। তাকে এমন ভাবে মার দিতে হতো যেন সে মাথা ঘুরে লাকটুর মতো চক্কর খেয়ে মাটিতে উল্টে পড়তো।
আরে বাবা, আসলে ব্যাপারটা তো সোজা হয়ে দাঁড়িয়ে থাকা কিংবা মাটিতে উল্টে পড়া নয়, আমার সমস্যাটা হচ্ছে আমার স্ত্রী ভোগ বিলাসের জন্য আমাকে এবং বাচ্চাদেরকে রেখে চলে গেছে।
কোন ভোগ বিলাসের কথা বলছো ভাইজান?
এটাই যদি সমস্যা হয় তাহলে সব খুলে বলছো না কেন? কেন এভাবে মেপে মেপে কথা বলছো?
সত্যি বলতে কি, গত 4 মাস থেকে আমি বেকার।
বাহ, তোমাকে বের করে দিয়েছে?
না, কোম্পানি বন্ধ হয়ে গেছে।
হঠাৎ করে বন্ধ হয়ে গেল?
শুধু আমি একা নই, সব কর্মচারীরাই বেকার হয়ে গেছে, সেই সাথে আমিও।
এর জন্য দুঃখ করবার কি আছে? হা হুতস্ত করবে তারাই যারা শারীরিকভাবে অক্ষম, যাদের কোনো রকম শিক্ষাও নেই। মাশাআল্লাহ, তুমি সুস্থ সবল এবং তোমার ডিপ্লোমাও আছে। এই শহরে বহু কোম্পানি আছে যারা ভালো কর্মচারী চাচ্ছে, কেন সেই সব জায়গায় খোঁজ করনি বাবা?
গিয়েছিলাম, যত জায়গার কথাই বলো ঘুরেছি, পত্রিকার চাকরির বিজ্ঞাপনগুলো মুখস্থ হয়ে গেছে, অফিস আদালত কোম্পানি সবখানেই ধর্ণা দিয়েছি, কিন্তু সব জায়গায় ড্রাইভার বা ক্লিনার চাচ্ছে অথবা পিয়ন।
তারপর কি হলো?
কি আর হবে, ভেবেছে আমাকে বড় সাহেব বানাবে। হাতের ঘড়ি আর বিয়ের আংটি বিক্রি করে যা পেয়েছিলাম তাও শেষ হবার পথে।
তুমি কেন এখানে আসলে না? আমি তো এখানে ছিলাম, তবু তো যা হোক একটা ব্যবস্থা হতো।
মানুষ যখন বেকার নিঃস্ব এবং বিপদে পড়ে তখন বিবেক বুদ্ধি কাজ করে না। আল্লাহ তার কোনো বান্দাকে বেকার এবং মুখাপেক্ষী করেন না। বোঝা উচিত, ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত একটা কাজের জন্য হন্য হয়ে ঘুরেছি, শ্রান্ত ক্লান্ত হয়ে আধামরা লাশের মতো যখন ঘরে পৌঁছেছি তখনও শুরু হয় সওয়াল জবাব।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
কিছু হলো?
দাঁড়াও, ঘরে ঢুকে নি।
আজকেও কিছু হয়নি।
দাঁড়াও, জামাটা পাল্টে নি, মুখ হাত ধুয়ে আসি, এক কাপ চা খাই, তারপর হিসেব নিকেশ করো।
না বললে কি হবে? মলিন চেহারা দেখি বুঝে গেছি, এই মাস শেষ হলে হবে 3 মাস। খোদাই জানে এবারে কি বাহানা খাড়া করব। ঘর ভাড়া তো দূরের কথা, বিদ্যুৎ পানির বিলই বা কোত্থেকে দেব? মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে, গ্যাসের বিলের কি করব?
তোমার বাপ দেবে?
হ্যাঁ হ্যাঁ, তা তো দেবেই।
নেই যখন তারা অপেক্ষা করুক না।
এই তোমার মরা আমার ঘরে চাপাচ্ছ, যা বলে তাদেরকে বলো।
আমি তো কুলিগিরি করতে পারি না, কাজ নেই, বুঝতে পারছো না?
কাজ আছে, না হলে এত লোক করছে কি? এটা বলে যে কাজ করার ইচ্ছে নেই।
হিসাব রক্ষণ ছাড়া অন্য কোনো কাজই আমি করতে পারি না, কোনো কাজই না।
অবস্থা যখন এই তখন চলো না আমার বাবার বাড়ির উপর তলায় গিয়ে থাকি গে, এতে বাড়ি ভাড়ার ঝামেলা থেকে তো অন্তত বাঁচা যাবে।
এখানে মাসে একবার আমাদের মাথা খারাপ হয়, আর ওখানে ঘন্টায় ঘন্টায় মাথা খারাপ হবে।
এতে আমি কি করতে পারি? খিদের জ্বালায় বাচ্চারা কেঁদে বেড়াচ্ছে আর সাহেব অপেক্ষা আছেন কখন তিনি টেবিল চেয়ারে বসবেন।
এতই যখন বাচ্চাদের জন্য চিন্তা, তাহলে দক্ষিণে যখন বেশি বেতনের চাকরি পেয়েছিলাম তখন তুমি কেন সেখানে আমাকে যেতে দাওনি?
দেইনি এর জন্য যে তোমার ইচ্ছাই ছিল আমাকে বাবা মার কাছ থেকে দূরে সরাবে। আমি জানতাম কি মতলব তুমি এঁটেছো। আমি বলে রাখছি, আমার বাবা আমাকে ছেড়ে এখান থেকে এক পাও নড়বো না, কিছুতেই না। যেখানে ইচ্ছা তুমি যেতে পারো, তা না হলে আমাকে তালাক দিয়ে দাও, মিটে যাক সব।
তালাকই দিয়ে দেবো? তুমি কি একটা রসগোল্লা নাকি?
যাই হই, তোমার মতো বেকার ভবঘুরি নই যে কোনো দায়িত্ব থাকবে না।
তোমার বকবকানি আর সহ্য করবো না। আমার বাবার উপর অভিশাপ যদি তোমাকে তালাক,
তোমার বাবার কসম আমাকে যদি তালাক না দাও,
যদি আমি না দিই তাহলে মুখে থুতু দিও।
এই জেলখানা আর এক মুহূর্ত থাকবো না, তাতে তালা দাও বা না দাও বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যাব। ওঠো,
তুমি মরে গেলেও বাচ্চাদের নিতে দেব না।
ঠিক আছে, বাচ্চাগুলো তোমাকে দান করে গেলাম, এগুলোকে বড় করো, তোমার মতো বেসরম অলস বানিয়ে ফেলো।
যাও বলছি, আর যদি এক মুহূর্ত থাকো মেরে তোমার পা ভেঙে ফেলবো, মাথা দুপার করে ফেলবো,
স্বপ্নে আমাকে দেখবে না।
মা দাঁড়াও, আমি যাব।
কিছুই হয়নি বাবা, এসো, তোমার মা মরে গেছে, এসো।
এই কাজটাই যদি তুমি ঠিক দাম্পত্য জীবনে শুরুতেই করতে পারতে, তখনই যদি তালাক দিয়ে দিতে। এভাবে তাকাচ্ছো কেন? নারীরাই তো সংসার পরিচালনা করে থাকে, অভাবের সময় স্বামীর সংসার ঠিক রাখাই তার যোগ্যতার পরিচায়ক। ভালো অবস্থায় যে কেউ চালিয়ে নিতে পারে, এতে নৈপুণ্যের কি আছে? আমি বলবো তোমার স্ত্রীর চরিত্র তার মায়ের মতোই।
বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তার মা এমন ভাবে কথা বলছিল যেন তার মেয়ের জন্য বড় বড় লাট সাহেবেরা লাইন দিয়ে বসে আছে, দরজা খুললেই একেবারে ঝাঁপিয়ে পড়বে।
ও, তুমিও তো তার সুযোগ মতো কটু কথার সঠিক জবাব দিয়েছো।
তখন জবাব না দিলে দম ফেটে মারা যেতাম।
এসব অবান্তর কথাবার্তার ফলেই তো তোমার স্ত্রী বেপরোয়া হয়ে পড়েছে, তার লজ্জা শরম একেবারেই শেষ হয়ে গেছে।
দোষ যারই হোক না কেন, এটা আমার জন্য একটা জাহান্নামে পরিণত হয়েছে, যাতে আমি আর আমার সন্তানরা পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
বাবা, অযথা চিন্তা করো না, যাও তোমার মেয়েটাকে এখানে নিয়ে এসো, আমার চোখের মনির মতো তাকে আমি আদর করব। কথা দিচ্ছি তার এতটুকু অযত্ন হবে না, তুমিও নিশ্চিন্ত মনে চাকরির খোঁজে বের হয়ে যেতে।
না কুটি যায়,
আমার জন্য ভয় পাচ্ছ তুমি নাকি নিজের জন্য? তুমি ভয় পাবার মানে বোঝো? কার জন্য কখনো চিন্তা করে দেখেছো? তোমার জীবনের সাথে কেউ কি আছে যার দাম আছে? কেমন মেয়ে তুমি আমি জানি না, কি এমন তুমি যাকে দেখে আমার মা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছে? চেনো আমার মাকে? চেনো তুমি তাকে? মিসেস আসলানি, ওই মহিলা যে তোমাকে এবং তোমার মতো অনেককে এতিমখানায় বড় করেছে, আর তুমি কিনা তারই ছেলের সাথে মিথ্যে বলেছ, তাকে চিনতে পেরেছ? বলো বলো, তোমার গোপন কথা ফাঁস হয়ে গেছে আদিমি, বলো বলছি। আবারে তোমার বাবা মা সম্পর্কে কোন একটা মিথ্যে কথা শোনাও আমাকে। বলো আমাকে, যে বাবা মার কথা তুমি শুনিয়েছো তারা কোথায়? কই বলছো না কেন? চুপ করে আছো কেন? ওই চিঠিগুলো তুমি কার নামে পাঠিয়েছো বলো? আমার স্নেহময়ী মা বলেছেন যে তোমরা নাকি নিজেদের সাথে মিথ্যে বলতে অভ্যস্ত। আমি কি বোকা ছিলাম যে তোমার কথাগুলোকে বিশ্বাস করেছি? বলো, আবারও মিথ্যে করে বলো, আমাকে ধোকা দাও, দাও আমাকে ধোকা।
কি আর বলবো, কি বলবো, তুমি কি শুনতে চাও?
বলো তোমার ওই মিথ্যে চিঠিগুলো কার উদ্দেশ্যে লিখেছো বলো।
Thank you. অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো আসছে না কেন?
এত দেরি তো সে কখনোই করে না। কয়েকদিন হলো গলি খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। তার দিন রাতের খাবার হচ্ছে মাথা ধরার ট্যাবলেট।
না জানি তার কোনো কঠিন বিপদ হয়েছে। হে খোদা, আমাদের তো তুমি ছাড়া কেউ নেই, তুমি তাকে সাহায্য করো।
আমি যতটুকু জানি এই প্রথমবারের মতো সে এত দেরি করছে।
গলি হাসপাতাল থেকে তো সোজা ঘরেই আসার কথা, অন্য কোথাও তো যাবার কথা নয়। হে খোদা, তুমি তাকে বিপদ থেকে উদ্ধার করো। খোদা, বিপদ থেকে উদ্ধার করো।
তার খোঁজে বের হওয়া দরকার। আমি রজব মেয়েকে নিয়ে তার খোঁজে বের হব। আমার ব্যাগটা কই মিনা?
শেষ পর্যন্ত কি করতে চাও?
আমি জানি না, আমি কোনোদিন কল্পনা করিনি যে নিজেই এ ধরনের,
এদের মতো মেয়েরা কখনো মিথ্যাবাদী হয় না। তাদের সমস্যা হলো তারা তাদের স্বপ্নকে বাস্তব মনে করে।
সত্যি কথাটা অমিতকে সে জানাতে পারতো, অমিত তাকে অন্তর দিয়ে ভালোবাসে, তবু আজও সেটা সে বলেনি।
সেমিনারে পাঠ করা প্রবন্ধে আপনি যেসব উপদেশ ও পরামর্শ দিয়েছেন, এখন যদি চান যে অমিত তাকে ভুলে যাক, তবে আপনার 30 বছরের অভিজ্ঞতা, পরিশ্রম ও মর্যাদা সবকিছু বৃথাই গেল।
তুমি বলতে চাচ্ছ আমি সারাটা জীবন শুধু ফাঁকা স্লোগানই দিয়ে গেলাম?
হতে পারে,
আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি। খোদা যদি একটু রহম করেন, তাহলে এখন যে দেখব তাকে খুঁজে পাওয়া যায় কিনা। ঘর থেকে বের হয়ে যাবার পর আর কোনো খবরই পাইনি।
বাহমান নিশ্চয়ই তার খবর জানে।
খোদা করুন সে যেন তার খবর জানে।
তাকে হাসপাতালে নেওয়া দরকার।
হাসপাতালে যাবার দরকার নেই, আমার বান্ধবীর মাথা ব্যথার অসুখ আছে, তাই অজ্ঞান হয়ে গেছে, তার ওষুধ ঘরে পড়ে আছে। খালা বলতে ছেলেকে না পেয়ে উদ্বিগ্ন হয়েছে। ওকে আমরা এক্ষুনি নিয়ে যাচ্ছি।
প্রয়োজন হয় আমি আপনার সাথে থানায় যাব। ওদেরকে ছেড়ে দিন, ওরা বাসায় চলে যাক।
আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে উপকার হয়। মহিলারা চলে যেতে পারেন, থানায় এসে রিপোর্ট করবেন, আমি থানাতে আছি, কোনো অসুবিধা নেই।
গলির অবস্থা এতই খারাপ যে সে বলতেই পারে না, তার উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে, তাকে কে এই বিপদে ফেলেছে?
সুসান কোথায়?
জানি না, সে রজব মিয়াকে নিয়ে টেলিফোন করতে গেছে, ডাক্তার বাহমানকে পাওয়া যায় কিনা।
মতো জানালার পাশে বসে নির্বিকার ভাবে কাকি মলিন মুখে অপেক্ষায় থাকতে আমি কোনোদিন পারবো না। এটা কেন হবে? তার জন্য আমার সবচেয়ে প্রিয়জনকে ত্যাগ করেছি, আমার মাকে, আমার স্নেহময় মাকে ত্যাগ করেছি। তিনি যদি থাকতেন তার কথা আমি অমিতকে অবশ্যই বলতাম, কোনো কিছুই গোপন করতাম না কখনো।
বলো, আরো বলো, মিথ্যে বলো, আবারও ধোকা দাও তুমি আমাকে।
সে ভেবেছে আমি মিথ্যেবাদী, কি বলবো?
সে কি শুনতে চায়?
মিথ্যেবাদী কথাটা আমি কি আশাই না করেছিলাম তোমার কাছে?
এরা এমন বাবা মার সন্তান যাদের বিচ্ছেদ, অমিল কিংবা মৃত্যুর কারণে অসহায়ভাবে এতিমখানায় স্থান পেয়েছে। এদের বেশিরভাগের মধ্যেই দু ধরনের ব্যক্তিত্ব গড়ে উঠেছে, একটা কাল্পনিক ও মিথ্যে, অপরটা বাস্তব, যা তারা সবসময় গোপন রাখে। তাদের মনে কোনো প্রকার মায়া মমতা নেই, যদিও তারা বাহ্যিকভাবে মায়া মমতা দেখায়, তবে তা মিথ্যে, একেবারে মিথ্যে।
ভালোভাবে বুঝতে চেষ্টা করো বাবা, জীবনের মূল বক্তব্যই তো হলো মায়া মমতা।
ইউরোপের বেশিরভাগ অপরাধী তো এরকমের সব ছেলে মেয়েরা, এই বাবা মাহারা সন্তানেরা, এই দয়া মায়াহীনরা।
মিস আজিমি, কিছু ঘটেছে কি?
না না না, কিছুই ঘটেনি। মানে আমি এসেছিলাম বলতে যে, সব সময় আমার স্বপ্নের ঘোড়ারা সাদা কেন হয়? কখনো কখনো স্বপ্নগুলো জীবনের যে মধুময়, আমার শিল্পকর্ম, আমার শিল্পকর্মটা নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? আমার শিল্পকর্মটা ফেরত চাই, আমার শিল্পকর্মটা ফেরত চাই, ফেরত চাই, আমার শিল্পকর্মটা ফেরত চাই।
এই শিল্পকর্মটা পারিবারিক একটা স্মৃতি, এটা পারিবারিকভাবেই থাকবে। কথা হয়নি গলি তোমার বউ হবে, ওটা আবার ফিরে যাবে তার নিজের জায়গায়।
ওই মেয়ে খুব চালাক, তা জানো? তোমার মতো শখানেক যুবককে হাতের মুঠোয় রাখতে পারে।
তুমি কি মনে করো ওই এতিমখানার মেয়েটা তোমার আবেগ, অনুভূতি, মায়া মমতার দাম দেবে? তোমার বাবার সৌভাগ্য যে এই অবস্থা তাকে দেখে যেতে হয়।
নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, ওই মেয়ে এমন কোনো যোগ্যতা রাখে না যা নিয়ে কথা বলা যেতে পারে।
তোমার বাবার হাড়গুলো এখনো কবরে আছে, আমি কি তোমাকে ওই মেয়েকে বিয়ে করে পাজমান বংশের ঐতিহ্য নষ্ট করতে দেব?
তুমি এখনো জেগে আছো কেন?
তোমার কাণ্ড কারখানার জন্য।
আবার কি হলো?
গাড়ির লাইটটা বন্ধ করে উপরে এসো। জানো কি হয়েছে? জানো কিছু? এসব তুমি কি করে বেড়াচ্ছ?
এত রাত পর্যন্ত ঘুমাওনি কেন?
আমার বাচ্চাদেরকে ঘুম পাড়াচ্ছিলাম।
এত দেরিতে কেন?
তোমার কাণ্ড কারখানা তো শেষ নেই, একটু কিছু মুখে দিয়ে নাও।
কেউ আমার মনের ব্যথার খবর রাখে না।
স্বার্থপর তুমি, স্বার্থপর।
আমি স্বার্থপর নাকি? সে মিথ্যার ছলনা দিয়ে আমার সম্মান ও সততাকে শেষ করে দিয়েছে। তুমি তো জানো না কি ছলনাই না সে আমার সাথে করেছে।
এতিমখানার দিক থেকে কড়া একখানা ছ্যাঁক খেয়েছো, তাই না?
তুমি জানলে কি করে?
সবাই দিকে দিকে তোমাকে খুঁজে মরছে। এখানে এসেছিলেন তোমার মা আর সুশান।
আমার মা? কি হয়েছে? এখানে কেন এসেছিলেন?
মহিলার অবস্থা খুব খারাপ। আমি গলির কথা বলছি। খবর পেয়ে আমি আর কুৎসি যত তাড়াতাড়ি পেরেছি তার কাছে গিয়ে পৌঁছেছি।
সে তো সম্পূর্ণ সুস্থ অবস্থায় গাড়ি থেকে নেমে চলে গেল। অবশ্য আমি কিছুটা বাড়াবাড়ি করেছি, এটা আমি স্বীকার করছি। ও তো আমাকে ধোকা দিয়েছে, বলো দেয়নি।
তুমি এটা কি করলে ভাই? আজ রাতে তার যে অবস্থা দেখে এসেছি, মনে হয় না সে ধকল সহ্য করতে পারবে। তুমি মনে করেছো সে তোমাকে মিথ্যে বলেছে,
তাকে তুমি ভুল বুঝেছ, কেননা সে আগেই তোমার মায়ের কাছে গিয়েছে এবং তাকে সবকিছু খুলে বলেছে।
আমার মায়ের কাছে সব খুলে বলেছে মানে?
বলেছি তো, তোমার মা এখানে এসেছিলেন তোমাকে খুঁজতে। সিদ্দিকা বেগমের বাচ্চাদেরকে এতিমখানায় ভর্তি করার দুঃখজনক ঘটনার পর যখন দেখলেন তোমার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন তোমার খোঁজে নানান জায়গায় ঘুরেছেন, শেষ পর্যন্ত পরিশ্রান্ত হয়ে এখানে এসেছিলেন। ঠিক সেই সময় সুশানও এখানে এসে বলে গেল গলির অবস্থা খুব খারাপ। সুশানকে দেখে খালাম্মার মনে পড়ে গেল গলির কথা, মেয়েটা পরামর্শ ও সাহায্যের জন্য তার কাছে গিয়েছিল। তিনি খুব লজ্জিত হলেন, সেই প্রথম তিনি তাকে দেখতে যেতে চাইলেন, তার জন্য তার মন কেঁদে উঠল। আমাকে বললেন যতটা করা সম্ভব গলির জন্য করো, তারপর তিনি বাড়ি চলে গেলেন। তবে তিনি খুব দুঃখ পেয়েছিলেন যখন সুশান তাকে বলল যে নিষ্পাপ ফেরেশতার মতো পবিত্র মেয়েটা রেসকোর্সের মাঠে গিয়েছিল তোমাকে সব খুলে বলতে।
আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, সত্যি কথা বলতে কি আমি এসেছিলাম, আমি চাই তুমি আমার সব কথা জানো।
এটা খুবই বেদনাদায়ক, তখন আমি ভেবেছিলাম যে সে তার কাল্পনিক মায়ের কথা বলে আপনাকে ধোকা দিচ্ছে। জানতে পারলাম ব্যাপারটা ছিল সম্পূর্ণ আলাদা, প্রতারণার জন্য নয়, বরং তার রাতের নিঃসঙ্গ জীবনের সঙ্গীকে আপনার ভালোবাসার খাতিরে সে নিজের হাতে খুন করেছে, তাও আবার আপনার মায়ের পরামর্শ মতো। এদিকে ডাক্তার বলেছেন যদি সকাল পর্যন্ত জ্ঞান না ফেরে তাহলে বুঝতে হবে স্ট্রোক করেছে। এই সব কিছু হয়েছে আপনার নির্দয় ব্যবহারের কারণে, এই নিষ্ঠুরতার জবাব কে দেবে?
আমার মতে এসব নিষ্ঠুরতার জবাব শুধুমাত্র একটা বড় ধরনের আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে দেয়া যেতে পারে।
যদি অসুস্থ হয়ে ওঠে তখন যা করা উচিত তাই করব।
সহি হাজির আছি, জামাই রেডি তো?
চলো চলো খুদা হাফেজ।
একি হাত পা সব ঠান্ডা হয়ে গেছে, গলি হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। সুলতান সুলতান ওটা কি হয়েছে? গলি গলি মারা গেছে।
কি বলছো তুমি? মারা গেছে দাদা, ডাক্তারকে দেখে খুঁজে পাওয়া যায় কিনা? বলে ডাক্তার এখন কোথায় পাবো আমরা?
মিস্টার পিনাকের প্রেসক্রিপশনটা ঠিক ছিল,
এখন তার অবস্থা কেমন?
প্রায় 5 ঘন্টা হলো অজ্ঞান, এখনো জ্ঞান ফেরেনি।
অন্য সব ডাক্তাররা কি বলছেন?
ডাক্তার নাইয়েরি তার কাছে আছেন, তিনি বলছেন জ্ঞান ফিরে আসা কঠিন হবে।
ইলেকট্রিক শক দিয়েছে?
এখন সবাই ওখানেই আছে।
কোনো আশা কি আছে?
মনে হয় না, তার ব্রেন কাজ করছে না, কোনো ব্যবস্থাতেই তার অবস্থার পরিবর্তন হচ্ছে না, তার পালস অ্যাবনর্মাল,
সঙ্গীন অবস্থা।
দুঃখিত, ইলেকট্রিক শক দিয়ে কোনো কাজ হয়নি, তবে অলৌকিক যদি কিছু ঘটে তাহলে ব্রেন কাজ করতে পারে, চোখ খুলতে পারে অথবা কথা বলতে পারে, না হলে এরকম অজ্ঞান অবস্থাতেই থাকবে এবং শেষ পর্যন্ত মারা যাবে।
লাখ লাখ শুকর। ওকে নিয়ে যান প্লিজ।
আরে তোমরাই তো জিতে গেলে, এবার কান্না থামাও থামাও, রজব মিয়ার সাথে চলে যাও।
কি খবর বাহমান?
শেষ পর্যন্ত ভালোবাসার জয় হয়েছে খালাম্মা।
আমিও সেটা জানতাম।
চলুন তাহলে, গত রাতে যে কথা আপনি দিয়েছেন এখন তো প্রস্তুতি নিন।
দর্শক মণ্ডলী, একটু পরেই যে ছবিটি প্রদর্শিত হবে তা ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সৌজন্যে ডাবিংকৃত।
তুমি আমার জীবনের সূর্য ছিলে, এখনো আছো। তুমি আমার জীবন থেকে কোনোদিন অস্তমিত যাবে না। বহু বছর আগে তুমি তো আমাকে বলেছিলে আবার ফিরে আসবে, ফিরে এসো ওই সূর্যের মতো আর আমার অন্ধকার জগৎকে আলোকিত করো। কোথায় তোমার সেই হাত দুটো যা দয়া মায়া আর আদরে ভরা ছিল? প্রতিদিন প্রতি রাত সবখানে সব সময় শহরের প্রতিটি অলিতে গলিতে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। মা গো, আলো আমার, তোমাকে আমি ভালোবাসি, তুমি ফিরে আসবে বলে অপেক্ষায় আছি। তোমার একমাত্র মেয়ে গলি তোমাকে আদর করছে।
সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। সুপ্রভাত ডাক্তার।
আবারও দেখছি অবসরে বসে বসে তুমি মাকে চিঠি লিখছো। সে আগের মতো বড় এবং অনেক কিছু, কিন্তু কোনোদিন দেখলাম না তোমার একটা চিঠির উত্তর হাতে পেয়েছ। বলো দেখি কতদিন তোমার মাকে দেখোনি?
অনেক দিন।
তিনি কি আর ফিরে আসতে চান না?
আমি জানি না।
তোমার বাবা কেমন আছেন? নিশ্চয়ই তিনি তোমাকে ভালোবাসেন। বাবা থাকা ভালো, তাই না? কিন্তু আমার তো নেই। আচ্ছা, সিদ্দিকা খালার সাথে দেখা করেছো?
সারা রাত আমি তার কাছেই ছিলাম।
তাহলে তার অবস্থা ভালো মনে হচ্ছে না?
সারা রাত একেবারে বেঘরে ছিলেন, তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। একটা প্রশ্ন ছিল, আপনার পরীক্ষা কখন শুরু?
আধ ঘন্টা পর।
চিন্তা করবেন না ডাক্তার সাহেব, খোদার কাছে প্রার্থনা করছি আপনি পাশ করবেন। আপনার জন্য অনেক দোয়া করেছি।
অর্থাৎ কিনা তুমি আশা করছো আমি পাশ করবই?
অবশ্যই, আমার মন তাই বলছে।
চলি তাহলে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। সাজিমি, বলুন কি জানতে চান?
প্রফেসর শাহবাজি আসেননি?
প্রফেসর শাহবাজি না, এখনো সময় হয়নি ডাক্তার সাহেব।
আচ্ছা, বাহামানা ডাক্তার মতিন?
না, ওনারাও আসেননি।
কিছু মনে করবেন না, চিঠিটা একটু পোস্ট করে দেবেন?
নিশ্চয়ই, নিশ্চিত থাকুন।
বেডের ফাইলটা আমাকে দিন।
জি,
আমি একটু মিসেস সিদ্দিকাকে দেখে আসি।
হ্যাঁ, আমি তার ফাইল নিয়ে আসছি।
আপনি অপারেশন থিয়েটারে থাকবেন, তাই না?
হ্যাঁ, নিশ্চয়ই।
সফল হন।
আপনাকে তো এর আগে কখনো এখানে দেখিনি।
না ডাক্তার সাহেব, আমি মিসেস সিদ্দিকার প্রতিবেশী।
ও সন্তানদের কি
খবর? অন্যান্য প্রতিবেশীদের কাছে আছে। এই নিন ওর ফাইল।
গোটা শরীরেই তার ব্যথা আছে, তবে কোনো শব্দ করছেন না।
ইনি কি ডাক্তার উমিত?
জি আপা, এই খালাম্মা আমার কাছে আমার নিজের মায়ের মতো, অনেক কষ্ট সয়েছে।
বাড়িওয়ালা তাকে নোটিশ দিয়েছে।
তাহলে এখন উপায়? ওনার এই অবস্থায়?
তুমি তার আপন ছেলের মতো, তার ছেলেমেয়েদের চিন্তা তোমাকেই করতে হবে। যদি বাড়িওয়ালা মালপত্র বাইরে ফেলে দেয়, তখন বাচ্চা দুটো কার কাছে আশ্রয় নেবে?
কেমন আছেন খালাম্মা?
ওনার অবস্থা বেশি ভালো নয়, ওনার বাচ্চাদের জন্য কিছু করা দরকার।
কোনো ওষুধ দেবেন না ডাক্তার?
এক্ষুনি ওনাকে একটা ভিটামিন ইঞ্জেকশন দিয়ে দাও। ওই তো প্রফেসর শাহবাজি স্যারও আসছেন।
মেইন রকটা ভেসে উঠেছে,
ওই জায়গাটা কাটো। প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে।
ওনার ঘামটা মুছে দাও।
ওটা পাল্টিয়ে দাও। ওখানটাতে ফুলে উঠেছে স্যার।
ওখানটাও কাটো।
আর কতক্ষণ অজ্ঞান রাখতে হবে?
আট ঘন্টা। পুশ করো। পাঞ্চ প্লিজ।
ডাক্তার সাহেব,
এনারা বিভিন্ন ধরনের উপঢৌকন এনে অমিতকে লজ্জিত করছে স্যার। এই যে দেখুন না, সিস্টার গলিয়া আজমি একটা গোলাপ ফুল উপহার হিসেবে নিয়ে এসেছেন একজন ভবিষ্যৎ সফল সার্জেনের জন্য। অথবা
ডাক্তার সাহেবকে ফুলটা পাঠিয়েছেন মিসেস সিদ্দিকা উপহার হিসেবে।
আচ্ছা, যদি মিসেস সিদ্দিকা জানতেন যে আমি ওই গুরুত্বপূর্ণ অপারেশনে ছিলাম, তবে নিশ্চয়ই বলতেন ফুলটা আপনাদের দুজনের জন্যই। যাক, আমার পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ। থামুন।